প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় দর্শক, প্রচেষ্টাকারীর এই সফলকাম অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমে দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, নূর নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, বাস্তবিক পক্ষে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা দুনিয়াতে আসলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মা বাবার মতো বড় নিয়ামত পেলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় জান্নাতের মধ্যে আমাদের যাওয়া নসিব হবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদে পাক পড়ার কত ফজিলত। কিন্তু আমরা আফসোস যে ভুলে থাকি, আমরা অজান্তেই দুনিয়ার অনেক কথাবার্তার মধ্যে মশগুল হয়ে গিয়ে দুরুদে পাক পড়া থেকে বিরত থাকি, যেটা মোটেও উচিত নয়। আর আমরা হাদিসে পাকে শুনলাম, আমরা যদি চাই আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হোক আর জান্নাতে যাওয়া সহজ হোক, বুজুগানের দিন আম্বিয়া আলাইহিমুসাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হিসাবে জান্নাতে থাকতে, তাহলে আমাদের উচিত হবে বেশি থেকে বেশি মহাব্বত সহকারে দুরুদে পাক পাঠ করা। তাই আমরা নিয়ত করে নিই ইনশাল্লাহ আমরা সকল ইবাদত বন্দেগি যথাযথভাবে আদায়ের পাশাপাশি বেশি থেকে বেশি দুরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, আজকের যে বিষয় সেটা হলো দুনিয়ার মোহ থেকে বাঁচার প্রচেষ্টা, পার্থিব মোহ থেকে বাঁচার প্রচেষ্টা। জি, বাস্তবিক পক্ষে এই একটি কাজ এর মধ্যে যদি আমরা প্রচেষ্টা চালাই তাহলে দেখা যাবে আমরা আখিরাতমুখী হব, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে আমাদের অন্তর ঝুঁকে পড়বে এবং পরকালে সাফল্য অর্জন করা সম্ভব হবে, সহজ হবে। আজকে আমাদের সাথে আছে আমাদের মোহাম্মদ কালিম আত্মার মাদানী ভাই, আজকের বিষয়ে আপনার কাছে মাদানী ফুল শোনার অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুনিয়ার মোহ থেকে বাঁচার প্রচেষ্টা আজকের বিষয়। তো আলোচনা করার পূর্বে আমি বলতে চাইব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে কি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমরা জেনে রেখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যেটা জীবন, দুনিয়ার হায়াত, লাইবুন এটা খেলাধুলা, ওয়া জিনাতুন সাজসজ্জা, ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তোমাদের সম্পদ, তোমাদের মাল এর আধিক্যের মধ্যে গর্ববোধ করা। দুনিয়ার মধ্যে কি হয়, মানুষ মানুষের সন্তান বেশি, মানুষের সম্পদ বেশি, একে অপরকে দেখে অহংকার করে যে আমার সম্পদ বেশি, আমার সন্তান বেশি, এগুলো নিয়ে গর্ববোধ করে পৃথিবীর মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উদাহরণটা এভাবে দিচ্ছেন, তো যারা এই সমস্ত কাজ করে, মানে দুনিয়াকে তাদের খেলাধুলার মধ্যে মত্ত আছে, দুনিয়া তাদের জন্য সাজসজ্জার মতো, দুনিয়ার মধ্যে তারা ওই একে অপরকে নিয়ে সন্তানের আধিক্য এবং সম্পদ নিয়ে তারা গর্ববোধ করছে, আল্লাহ তাআলা এর উদাহরণ দিচ্ছেন। এর উদাহরণটা সেরকম বলছেন যে কামাসালি ওয়াইসিন, সেই বৃষ্টির মতো, আজাবাল কুফারা নাবাতুহু, যা কৃষককে তার উৎপন্ন ফসল এমন বৃষ্টির সাথে তুলনা করেছেন যা কৃষককে চমকপ্রিত করেছে, উৎপন্ন ফসলটা, সুম্মা ইয়াহিজু, অতঃপর ওই ফসলটা শুকিয়ে গেছে, ফাতারাহু মুসফারান, অতঃপর তোমরা দেখেছো সেটা হলদে বর্ণের হয়ে গেছে, সুম্মা ইয়াকুনু হুতামান, অতঃপর সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, অর্থাৎ প্রথম পর্যায়ে কৃষকের সামনে কী হয়, ফসলটা খুব সুন্দর লাগে, কিন্তু পরে কী হয়, সেই ফসলটা সে দেখে খুব খুশি হয়, আমার সামনে খুব সবুজ শ্যামল ফসল আমার সামনে আছে, পরে সেটা শুকিয়ে যায়, শুকানোর পরে হলদে বর্ণের হয়ে যায়, তারপর আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক তদ্রূপ এই পৃথিবীর জীবনটা বাহ্যিকভাবে মনে হচ্ছে খুব সুন্দর, আমার কাছে সম্পদ আছে, আমার কাছে অধিক সন্তান আছে, সব কিছু ভালো লাগছে, খেলাধুলা সব কিছু, কিন্তু অবশেষে কী হতে হবে, কুল্লু নফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছয়টি জিনিস মানুষের আমলকে বিনষ্ট করে দেয়। এক নম্বর হচ্ছে যে যখন কোনো মানুষ অন্য কোনো মানুষের দোষ ত্রুটি তালাশ করতে থাকে, কেমন করে তার এই ব্যক্তির মাঝে কোন দোষ আছে মানুষকে গিয়ে বলবে, দোষ ত্রুটি খোঁজার মধ্যে যারা থাকে তারা তাদের আমলটা কী হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। নাম্বার দুই, যাদের অন্তর কঠোর হয়ে গেছে, যাদের অন্তর কঠোর হয়ে যায় তাদের আমল বিনষ্ট হয়ে যায়, কারণ অন্তর যখন কঠোর হয়ে যাবে কোনো ওয়াইজ যখন নসিহত করবে তার নসিহত ভালো লাগবে না, তার কোনো কিছু ভালো লাগবে না, ভালো কথা শুনছে, হাদিস শুনছে, কোরআন শুনছে,
প্রভাব তার উপর পড়বে না,
তার প্রভাব পড়ে না। নাম্বার তিন, হায়া অর্থাৎ লজ্জা, আরবিতে হায়া বলে আর বাংলায় আমরা বলি লজ্জা, যদি লজ্জা তার মাঝে লজ্জা যদি না থাকে, লজ্জাহীনতা তার মাঝে যদি চলে আসে তাহলে তার আমলটা বিনষ্ট হয়ে যায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ও শুআবাতু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ, তো যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, ইফআল মা শিতা, যা ইচ্ছা তাই করো। আরেকটা হচ্ছে দীর্ঘ আকাঙ্ক্ষা, চার নম্বর কি,
দীর্ঘ
আকাঙ্ক্ষা, যে আমি আমার কাছে আজকে একটা দোকান আছে, আগামীতে দুটি দোকান হবে, পরে চারটি দোকান হবে, আজকে একটি গাড়ি আছে, আগামীতে দুটা চারটা পাঁচটা গাড়ি হবে, আজকে আমার একটা বাংলো, আগামীতে তিনটা চারটা হবে, আজকে এক কোটি টাকা আছে, কালকে দু কোটি তিন কোটি চার কোটি টাকা হবে, এই দীর্ঘ আকাঙ্ক্ষা, এই দীর্ঘ আকাঙ্ক্ষা মানুষের নেকির পথে এসে কি বাধা হয়ে দাঁড়ায়, সে মনে করে যে না ইবাদত করে নিব, এই তো আমার বয়স কত হয়েছে, এখন তো 30 বছর বয়স, আরে যখন 50 বছর বয়স হবে তখন নামাজ পড়ব, তো এই লম্বা আকাঙ্ক্ষা যখন তার মাঝে চলে আসে তখন সে আমলটাও বিনষ্ট হয়ে যায়, আমলও করতে পারে না, আর এমন এক সময় চলে আসে তার মৃত্যু তার কাছে চলে আসে, তখন সব সম্পদ মাল সবকিছু ছেড়ে চলে যেতে হয়।
এটাই বাস্তবিক পক্ষে কালিমে আপনি খুব সুন্দর বলেছেন যে মানুষের যে এই যে দুনিয়া এবং পার্থিব যে আকাঙ্ক্ষা বা এটার মধ্যে যে একটা চাহিদা বা আকর্ষণ, এই জিনিসটা যদি বান্দা দূর না করতে পারে, আপনি পূর্বে একটা খুব চমৎকার উদাহরণ দিয়েছেন যে আসলে দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত, এখানে ফসলের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে খুব চমৎকার, যে যখন কৃষক ফসল ফলায় খুব চমৎকার দেখা যায়, কিন্তু এটার ফিউচারটা কি, কৃষক ওই সময় যদিও সে তার একটা খুশি অনুভব করে কিন্তু সে কিন্তু জানে যে এটার পরিণামটা কি, এক সময় এটা বিলীন হবে এবং হচ্ছেও, তো ঠিক তেমন বান্দা আমরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে যখন আমরা আত্মহারা হয়ে যাই তখন আমরা কি করি, আমাদের যে এই যে এখনকার পরিস্থিতিটার পরবর্তী পরিণাম কি সেটা আমরা ভুলে যাই। আর এই প্রসঙ্গেই কামিয়াব কোথায় কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিসে মোবারকা রয়েছে যে একদা, যেটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন তোমরা সবাই কি বেহেশতে যেতে চাও, তখন তারা বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বললেন তাহলে তোমরা তোমাদের আশা ছোট করো এবং আল্লাহর হক যথাযথভাবে আদায় করো ও তার সাথে লজ্জা বজায় রাখো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু এতটুকুই নয় বরং আল্লাহর সাথে প্রকৃত লজ্জা বজায় রাখা হলো তোমরা সদা সর্বদা কবর ও কবরের বিষয়াবলী নিয়ে চিন্তায় রত থাকো, ভাবনা ইত্যাদি সব কিছুর হেফাজত করো। আর এটার ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে বস্তুত যে ব্যক্তি পরলৌকিক শাস্তি ও পুরস্কারের আশা রাখে সে অবশ্যই পার্থিব ভোগ বিলাস ও চাকচিক্য লালসায় পড়ে না, এটাই মূলত আল্লাহর সাথে লজ্জা রাখার মর্ম। আপনি পূর্বে বলেছিলেন যে তার লজ্জা হ্যাঁ, শরম যেটা বলি আমরা, সেটা কমে যাওয়া, চলে যাওয়া, এটা তার আমল বরবাদের আলামত, তার ইমান দুর্বল হয়ে যাওয়ার আলামত।
আসলে আমি আসতে চাচ্ছিলাম যে আজকে আমাদের বিষয়টা ছিল যে দুনিয়ার মোহ থেকে বাঁচার প্রচেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে 6টি কাজ তার আমলকে নষ্ট করে দেয়, তার মধ্যে আমি 4টা বলেছিলাম, আর একটা হচ্ছে 5 নম্বরটা যে অতিরিক্ত জুলুম করা।
আল্লাহ,
এই জুলুমের কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়। আর শেষ নম্বরটা হচ্ছে যে দুনিয়ার ভালোবাসা, মানুষ যখন দুনিয়ার ভালোবাসার মধ্যে যখন পড়ে যায় তখন তার আমলটা কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। দেখবেন অনেক সময় দেখা যায় অনেক ছেলে খুব ভালো ছিল ছোটবেলায়, 10 বছর 12 বছর বয়স, খুব ভালো, তার আখলাক ভালো, হুসনে আখলাক ভালো ছিল, কিন্তু যখন সে দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে খারাপ বন্ধুদের সাথে যখন সে সংস্পর্শে চলে গেল, সে তার সাথে যাচ্ছে কোথাও খারাপ জায়গায় চলে যাচ্ছে, পিকনিকে চলে যাচ্ছে, বনভোজনে যাচ্ছে, এদিক ঘুরতে চলে যাচ্ছে, তার ভালো লাগছে, তো সেই দুনিয়ার ভালোবাসায় গিয়ে তার কী হয়ে যায়, হুসনে আখলাকটা নষ্ট হয়ে যায়, তার উত্তম চরিত্রটা এখন সে মন্দ চরিত্রে পরিণত হয়ে যায়। কেন? দুনিয়ার ভালোবাসা চলে আসে। একটা ঘটনা মনে পড়ল, যে এই ঘটনাটা হজরত সৈয়দুনা জারির রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে একবার হজরত সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম এক সফরের মধ্যে ছিলেন, রাস্তার মাঝে এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো। ওই ব্যক্তি বলল যে হুজুর, আমি আপনার সাথে সফরে যেতে ইচ্ছুক। তো হজরত সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম তাকে সঙ্গে নিয়ে নিলেন। কিছুক্ষণ পর হাঁটতে 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 তারা একটা পাথরের কাছে এসে থামলেন। হজরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আমরা একটু বসি, আর বসে একটু আমরা খাবার খাবো। তো ঈসা আলাইহিস সালামের কাছে 3টি রুটি ছিল, তো 3টি রুটি বের করলেন, তো একটা একটা করে তারা দুজন খেলেন, আর একটা ওখানে রেখে তিনি গেলেন নদীতে একটু পানি পান করতে। নদীতে পানি পান করে যখন আসলেন তো রুটি নাই, একটা রুটি ছিল, তাকে জিজ্ঞেস করলেন লোকটাকে যে রুটিটা কোথায়। লোকটা বলছে কি, আমি জানি না, সরাসরি কি বলছে, মিথ্যা কথা, যে আমি জানি না। আবার হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিসসালাম তাকে সঙ্গে করে আবার সফরে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তো এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে একটা হরিণই ছিল, হরিণ আর তার 2টা বাচ্চা। তো ঈসা আলাইহিসসালাম ইশারা করলেন হরিণের বাচ্চাকে, তো হরিণের বাচ্চা কাছে আসলো, ঈসা আলাইহিসসালাম তাকে জবাই করে ওই মাংস ভুনা করে দুজন মিলে খেলেন। খাওয়ার পরে ওই হাড্ডিগুলো একত্রিত করে আবার তিনি বলেন কুম বি ইজনিল্লাহ, সাথে সাথে আবার ওই বাচ্চা জীবিত হয়ে গেল আর বাচ্চা তার মায়ের কাছে চলে গেল। এবার ঈসা আলাইহিসসালাম ওই লোককে বলছেন যে আল্লাহর শপথ করে বলছি, যে সেই আল্লাহর শপথ যিনি আমার হাতে এই মুজিজা তোমাকে দেখিয়েছেন, তুমি সত্যি করে বলো যে ও রুটিটা কোথায়। সে আবার মিথ্যা কথা বলে যে আমি জানি না। আবার ঈসা আলাইহিসসালাম তাকে নিয়ে আবার যাচ্ছেন, যেতে যেতে সামনে একটা নদী আসলো, ঈসা আলাইহিসসালাম তার হাত ধরে ওই নদীতে হাঁটতে হাঁটতে পার হয়ে গেলেন।
সুবহানাল্লাহ।
আবার নদী পার হওয়ার পরে বললেন যে ওই আল্লাহর শপথ যিনি আমার হাতে তোমাকে এটা মুজিজা দেখিয়েছেন, তুমি সত্যি করে বলো যে রুটিটা কার কাছে। সে আবার বললো যে আমি
জানি না।
আবার ঈসা আলাইহিসসালাম তাকে সঙ্গে করে নিয়ে গেলেন, যেতে যেতে একটা মরুভূমিতে এসে পৌঁছালেন। তো মরুভূমির বালিগুলো উঠিয়ে ধুলাবালি তিনি বললেন ওই বালিগুলোকে স্বর্ণে পরিণত করে দিলেন। তো ঈসা আলাইহিসসালাম ওই স্বর্ণকে 3 টুকরা করলেন,
তিন ভাগ করলেন।
ভাগ করে বলেন এক ভাগ আমার জন্য, আর এক ভাগ তোমার জন্য, আর এক ভাগ যে রুটিটা খেয়েছে তার জন্য। এতক্ষণ দেখেন সে মিথ্যা কথা বলছে, 3 পরপর 2টা মুজিজা দেখলো, সে মিথ্যা কথা বলছিল যে আমি রুটি জানি না কে নিয়েছে। যখনই স্বর্ণের সামনে চলে আসলো যে ওই স্বর্ণটা কার জন্য, যে রুটিটা নিয়েছে, সাথে সাথে বলে আমি এতক্ষণ মিথ্যা কথা বলছিলাম হুজুর, ওই রুটিটা আমি নিয়েছিলাম। তো সে এখন সত্য কথা বললো কি জন্য, দুনিয়ার লোভে, ওই স্বর্ণ পাওয়ার জন্য। দেখুন স্বর্ণ তো পেলো কিন্তু এই স্বর্ণটা সে ভোগ করতে পারলো না, কিভাবে? তো ঈসা আলাইহিসসালাম নিজের ভাগটাও তাকে দিয়ে দিলেন, বলে যাও তুমি নিয়ে নাও,
তাকে সবকিছু দিয়ে চলে গেলেন,
সবকিছু দিয়ে দিলেন আর তিনি সেখান থেকে চলে গেলেন। তো ওই নির্জন মরুভূমিতে সে একা, তার কাছে এতগুলো স্বর্ণ। হঠাৎ করে দুজন যুবক আসছিল, তারা দেখলো আরে এই মরুভূমিতে একজন লোক বসে আছে, তার কাছে এতগুলো স্বর্ণ। তারা প্ল্যান করলো যে একে হত্যা করে এই স্বর্ণগুলো আমরা ভোগ করে নিব, আমরা নিয়ে নিব। এরা যখনই আসছে হত্যা করার জন্য উদ্যত হলো, এই লোকটা ওই লোকটা বলল, লোভী লোকটা, যে আমাকে হত্যা করো না, এক কাজ করি, আমরা এই স্বর্ণকে ভাগ করে আমরা তিন ভাগ আমরা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তো এরা বসে ভাগ করলো, ভাগ করবে। ঠিক ওই পর্যায়ে ওই লোভী লোকটা বলল যে আচ্ছা তোমাদের মধ্য থেকে একজন ওই বাজার থেকে গিয়ে খাবার নিয়ে আসুক, আর আমরা তারপর খাবার আমরা খাবো, তারপর আমরা ভাগ করে নেব। তো একজন গেল খাবার আনতে বাজার থেকে, বাজারে যখন গেল তার নিয়ত চেঞ্জ হয়ে গেল। তার অন্তরে আসছে কি যে আমি এদের দুজনকে, আমি যে খাবার কিনছি, খাবার কিনছি, খাবারের মধ্যে আমি বিষ মিশ্রিত করে দেব, এদেরকে খাইয়ে দেব, আর এরা যখন মারা যাবে
সম্পূর্ণ
সব সম্পদ আমি নিয়ে নিব। এখন এই এটা প্ল্যান করতেছে।
আল্লাহ!
আর ওরা দুজন প্ল্যান কি করছে ওদিক, যে ওই যে বাজার থেকে যে আসলেই আমরা দুজন মিলে কি হত্যা করব, হত্যা করার পর আমরা দুজন ভাগ করে নেব। তো যাক, এই বাজার থেকে খাবার নিয়ে আসলো, আর এরা দুজন মিলে তাকে হত্যা করে দিল। ওই খাবার যে বাজার থেকে খাবার নিয়ে আসে সেও লোভী, আর ওরা দুজন লোভী। এরা তো মারা গেল, এরা বলছে চলো স্বর্ণ ভাগ করার আগে আমরা একটু কি করি খাবারটা খেয়ে নেই। যখনই খাবার খেলো তারাও সেখানে মারা গেল, আর স্বর্ণরা কি সেখানেই পড়ে রইল। হযরত ঈসা আলাইহিসসালাম সে পথ দিয়ে গেলেন, দেখলেন যে ওই লোকরা লোকগুলো মারাও গেছে আর স্বর্ণ সেখানেই পড়ে আছে। তো এই ঘটনা দ্বারা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কি শিক্ষা পেলাম, যে এই দুনিয়ার লোভে, এই স্বর্ণের লোভে মত্ত হয়ে অবশেষে স্বর্ণটাও পেল না, আর তাদের প্রাণটাও চলে গেল, আর তাদের আখেরাতও কি বিনষ্ট হয়ে গেল। তো দুনিয়ার যেটা মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, যে দুনিয়ার ভালোবাসা আপনার আখিরাতকে নষ্ট করে দিবে, আপনার কবরের পরীক্ষাকে বিনষ্ট করে দিবে, সেই লোভ নিন্দনীয়, সেই লোভ কোনোদিন প্রশংসার পাত্র হতে পারে না, প্রশংসার কোনোদিন সেটা বিষয় হতে পারে না।
জি,
তো আমাদের মাঝে সেই রকম লোভ থাকা উচিত না। লোভ থাকতে হবে এমন, যেই লোভের মাধ্যমে আমাদের আখিরাত যেন ভালো হয়। আমাদের লোভ থাকতে হবে কিভাবে আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি, আমাদের লোভ থাকতে হবে যে আমরা কিভাবে বেশি বেশি নামাজ আদায় করতে পারি, আমাদের লোভ থাকতে হবে কিভাবে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমাদের লোভ থাকতে হবে কিভাবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আমাদের লোভ থাকতে হবে কিভাবে আমরা গরিবদেরকে দান সদকা বেশি 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 করে দিতে পারি, আমাদের লোভ থাকতে হবে আমরা কিভাবে আল্লাহর রাস্তায় আমরা সফর করব, আমরা কিভাবে হজ পালন করব, আমরা কিভাবে মদিনা শরীফে যাব, এইরকম লোভ থাকতে হবে, কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে গেঁথে যাবে, এইরকম লোভ থাকতে হবে। এই ধরনের লোভ আমাদের আখিরাতকে ভালো করে দেবে।
আর এই ধরনের বিষয়গুলো যখনই আমরা বুঝে আসবে এবং আমলে পরিণত হবে তখনই আমাদের কামিয়াবি অর্জিত হবে। আর এখানে কালিম ভাই আরেকটা বিষয় যে এই ঘটনা থেকে কিন্তু অনেক শিক্ষা রয়েছে, এর মধ্যে এটা একটা শিক্ষা যে মানুষ যখন তার নিয়ত খারাপ থাকে আর তার ইচ্ছার মধ্যে যদি সততা না থাকে তখন সৎসঙ্গ অবলম্বন করার পরও সে দুর্ভাগ্যই থাকে। তো এই ঈসা আলাইহিসসালাম একজন নবী, তিনি অলৌকিক ঘটনা দেখালেন, তিনি মুজিজা দেখালেন যার ইশারায় মৃত জীবিত হয়ে গেল। আমরা যখন নিজের ঘর থেকে সকালে বের হই কর্মস্থলের দিকে, রাস্তায় আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন স্টেশন পার হতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, তো যাওয়ার পরে আমি যে কাজগুলো করি, হোক সেটা এক ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, বা যে কোনো জায়গায় জার্নি করে সব কিছু করি, তো আমি কিন্তু কোথাও মন লাগিয়ে দেই না এবং সেটাকে আমার চূড়ান্ত গন্তব্যস্থল মনে করি না যতক্ষণ পর্যন্ত আমি পুনরায় আবার নিজের বাসায় ফিরে না আসি। তো ঠিক তেমনি অফিসে যাই, সেখানে মন লাগিয়ে কাজ করি, আমি গাড়িতে চড়ি, সেখানে আমি নিজের কমফোর্টেবল কীভাবে হয়, আরামদায়ক কীভাবে হয় সব কিছু চিন্তা করি, তারপরও অজান্তেই অন্তরের মধ্যে একটা খেয়াল রাখি যে এটা কিন্তু আমার চূড়ান্ত গন্তব্যস্থল নয়, এটা আমার চূড়ান্ত গন্তব্যস্থলে যাওয়ার মাধ্যম, অতএব এখানে মন লাগানো যাবে না, এটাকে ওইভাবে ভালোবেসে নিজেকে এখানেই রাখা যাবে না। ঠিক তেমন প্রিয় দর্শক, এই দুনিয়াটা হলো আমাদের মুসাফির খানার মতোই, এখানে আমরা চিরস্থায়ীভাবে থাকবো না, যতই আমি মজবুত বিল্ডিং বানাই, যতই আমি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মজবুত করি না কেন, এর মধ্যে এগুলোর মাধ্যমে আমার যে প্রয়োজন সেটাই আমি পূরণ করতে পারবো, এবং এই প্রয়োজন পূরণের মাধ্যমেই আমাকে আখিরাতের তৈরি করতে হবে, আমাকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। তাই আমাদের যে বিষয়টা যে আমরা যাতে এই দুনিয়ার মধ্যে ফেঁসে না যাই, আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুর মধ্যে যদি আমরা সন্তুষ্ট থাকি এবং এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি কামনা করি, তাহলে অবশ্যই আমাদের দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে গ্রাস করতে পারবে না, বরং আমরা ঠিকই আল্লাহকে রাজি করতে সক্ষম হবো এবং দুনিয়াকে ত্যাগ করে আখিরাতমুখী হতে পারবো। জি কালিম ভাই।
হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন একজন বুড়ি মহিলাকে আনা হবে,
আচ্ছা,
যার চোখ নীল বর্ণের হবে আর সামনের দাঁতগুলো বড় বড় হবে আর দেখতে খুব কুৎসিত বর্ণের হবে, দেখতে খুব কুৎসিত, দেখতে মানুষ মানুষ দেখে যাকে ঘৃণা করবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে একে চিনতে পারছো তোমরা, মানুষকে জিজ্ঞেস করবেন এদেরকে চিনতে পারছো, তো বলবে যে না আমরা চিনতে পারছি না, তো বলা হবে যে এই সেই দুনিয়া যাকে নিয়ে তোমরা একে অপরকে কি করতে অহংকার করতে, এই দুনিয়া এই সেই দুনিয়া যাকে নিয়ে তোমরা গর্ববোধ করতে, এটা সেই দুনিয়া যার মধ্যে তোমরা একে অপরকে হিংসা করতে, এটা সেই দুনিয়া যার কারণে তোমরা আত্মীয়তা সম্পর্কে বিনষ্ট করলে, তারপর ওই দুনিয়াকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তো ওই অর্থাৎ ওই বুড়ি বলবে, হে আল্লাহ, আমাকে তো জাহান্নামে পাঠানো হচ্ছে, মাওলা যারা আমার অনুসরণ করত, আমার ইত্তেবা করত, তাদেরকে আমার সাথে দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা যারা ওই দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মোহে নিজের আখিরাতকে যারা বিনষ্ট অলরেডি করে ফেলেছিল, তাদেরকে কোথায় সেই জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আসলে মনোয়ার ভাই, দুনিয়ার যে জিনিস বা দুনিয়ার যেগুলো বিলাসিতার মধ্যে মানুষ জীবনযাপন করে, দুনিয়ার মধ্যে লজ্জাত হাসিল করে, হ্যাঁ, মজা পাওয়ার জন্য সব কিছু ইয়া করে, অনেক সময় দেখা যায় মানুষ সুন্দর সুন্দর খাবার খায়, সুন্দর সুন্দর পানীয় খায়।
একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এখন মানুষের দেখা যায় যে তার একটা প্রবণতা রয়েছে যে সাংসারিক যে যা খরচ রয়েছে তা পূরণ করতে হবে, হ্যাঁ, তারপরে তার প্রতিবেশী হক আদায় করতে হবে, যাকাত ফরজ সেটা দেওয়ার তার একটা ইচ্ছা থাকে, এবং সে সম্পদ অনেক উপার্জন করার চেষ্টা করে, তো সেই ক্ষেত্রে সে কীভাবে মেনটেন করবে? দেখা যায় কারো 10,000 টাকার সংসার চলে, কারো 50,000 টাকাও চলে না, তো এই ক্ষেত্রে সে তার প্রয়োজনটাকে কীভাবে সে ম্যানেজ করবে, এবং সেই ক্ষেত্রে তার কোন জ্ঞান অর্জন করা প্রয়োজন বা কোন ধরনের স্টাডি তার প্রয়োজন, কোন ধরনের ট্রেনিং প্রয়োজন যেটার মাধ্যমে সে কী করতে পারবে, তার অল্পে সন্তুষ্ট থাকার একটা মনমানসিকতা তৈরি হবে।
আসলে আমরা যদি আমাদের পূর্বের যারা বুজুর্গানে কেরাম, তাদের সিরাত সম্পর্কে যদি আমরা লেখাপড়া করি, আমরা যদি বই অধ্যয়ন করি, তাহলে আমাদের জীবনটা চালানো খুব সহজ হয়ে যাবে, আমরা অল্পে তুষ্ট হয়ে যাব। দেখুন না, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছেন জান্নাতের মহিলাদের সর্দারিনী, আর তার সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার, কিন্তু তারা কীভাবে জীবনযাপন করেছেন। একবার শুনলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথাও কাজ করলেন আর তিনি 1 দিরহাম পেলেন, আর তিনি ওই 1 দিরহাম দিয়ে জব কিনে নিয়ে আসলেন, মা ফাতিমাতুজ জাহরাকে দিলেন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতার মধ্যে সেটা গুঁড়া করলেন, হ্যাঁ, তারপর তিনি রুটি রান্না করলেন, ইমামে হুসাইনকে খাইয়ে দিলেন, ইমামে হাসানকে খাইয়ে দিলেন, হযরত আলীকে খাইয়ে দিলেন, তিনি এখনও খান নাই, এখন তিনি খাবেন। এই মুহূর্তে একজন ফকির চলে আসলো,
আল্লাহ,
যে আমি খানা খাই নাই, ফকির বলছে, সাথে সাথে মা ফাতিমাতুজ জাহরা সেই খাবার উঠিয়ে ফকিরকে দিয়ে দিলেন। তো তারা কেমন ছিল? আজকে যদি আমাদের এখানে যদি এরকম আমাদের বাসায় যদি 1-2 দিন যদি খানা রান্না না হয় আর সেই মুহূর্তে যদি ফকির চলে আসে, আমরা কি বলবো?
ফকিরকে তো দেবই না, পাশাপাশি আর কোথাও শুনিয়ে দিই,
কোথাও শুনিয়ে দিব, ফকির তো বুঝবে না যে এদের মাঝে কি কষ্ট আছে, এরা খাবার খেয়েছে কি না সে বুঝবে না।
আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ফকির যে প্রকৃত পক্ষে ফকির সেটাও আমরা বলতে পারবো না, অনেক সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করেন, হ্যাঁ, যে ফকির বেশে কোনো ফেরেশতাকেও পাঠাতে পারেন, যেটা আমরা শুনেছি পূর্বের অনেক ঘটনার মধ্যে, যে কখনো জিব্রাইল আলাইহিস সালাম আসতেন হ্যাঁ কারো রূপ ধারণ করে পরীক্ষা করার জন্য, তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাতেন। তো দেখা যায় যে আসলে আল্লাহ পাক কিয়ামতের দিন এমনও বলবেন যে আমি বস্ত্র চেয়েছিলাম আমাকে দাওনি, আমি ক্ষুধার্ত ছিলাম তো আমাকে দেওয়া হয়নি। তখন সে বলতো আল্লাহ আপনি তো এগুলো থেকে পাক। তখন তিনি বললেন যে যারা ছিল মুখাপেক্ষী তাদেরকে দেওয়া হয়নি, তো সেটা আল্লাহ তাআলা ওভাবে বর্ণনা করবেন। তো বাস্তবপক্ষে আমাদেরকে কি করতে হবে যে বাস পরীক্ষা ব্যতীত আমাদেরকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক, আর দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার তৌফিক দান করুক। আর যতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার লালসা ত্যাগ করতে পারবো না, মনে রাখতে হবে যে আমার যদি ইনকাম সোর্স কম থাকে, আমার যদি অ্যাবিলিটি কম থাকে, আমি সেই অনুযায়ী কীভাবে সংসারটাকে ম্যানেজ করা যায়, কীভাবে আমার সমাজটাকে ম্যানেজ করা যায়, কীভাবে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ম্যানেজ করা যায়, শুধু শুধু বড় হওয়ার যে দীর্ঘ একটা লালসা বা অন্তরের মধ্যে লালসা আমরা পোষণ করি, সেটার কারণে ব্যাংক থেকে লোন নেয়া, সুদের কারবার করা ইত্যাদি করা, ঘুষ সুদ ইত্যাদি যত হারাম লাইন আছে সেগুলোর দিকে না যেয়ে, পরিবারের ভরণ পোষণের অজুহাত দিয়ে সেগুলোর দিকে না গিয়ে, বরং আমরা কি করি আমাদের কাছে যে সামান্য সম্পদ রয়েছে সেটা দিয়েই আমরা হালালভাবে কীভাবে আল্লাহকে রাজি করা যায় সেই চেষ্টাটাই করব। তখন ইনশাল্লাহ হালালের বরকতে দুনিয়ার প্রতি যে ভালোবাসা সেটা দূর হয়ে যাবে, হালালের কারণে দুনিয়ার দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি নিয়ে আমাদের জন্য সহজ হবে। আর মনে রাখতে হবে আল্লাহ পাক পবিত্র, আর আল্লাহ পাক পবিত্র বিধায় আল্লাহ সব কিছু পবিত্রতাই পছন্দ করেন। তা আমাদের বাহ্যিক পবিত্রতা এবং অভ্যন্তরীণ পবিত্রতা, আমাদের মালের সম্পদের পবিত্রতা, সব কিছুর পবিত্রতা যখন আমরা অর্জন করব, তাকও অর্জন করব, তখনই কিন্তু আমাদের পরকালের সাফল্য নিশ্চিত হবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। বিভিন্ন টপিক বিষয় নিয়ে আলোচনা হয় মাদানী চ্যানেলের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে। আজকে যে বিষয়, তো এটার মাধ্যমে যদি আমরা বারবার শুনি, অনুষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকে, মাদানী চ্যানেলের মধ্যে একাধিকবার দেখানো থাকে, তো এই বিষয়গুলো যদি আমরা স্মরণ রাখি, বারবার নিজেদের মধ্যে আলোচনা করে পর্যালোচনা, ঘরের সবাইকে নিয়ে বিষয়গুলো আলোচনা করি, তাহলে দেখা যাবে এর মধ্যে যে শিক্ষণীয় বিষয় রয়েছে তা আমাদের স্মৃতিপটে সংরক্ষণ থাকবে এবং আমরা আমল করতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল।